الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শান নজরুল নিয়ে আরেকটি বার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলী শান হল যে ব্যক্তি জুমার দিন আমার উপর একশতবার দরুদ পাঠ করে আল্লাহ তার একশোটি উদ্দেশ্য পূর্ণ করে দেন, আর তার মধ্য হতে সত্তরটি চাহিদা তার আখিরাতের আর ত্রিশটি চাহিদা দুনিয়াবি আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অধিক হারে বারেগাহে রিসালাতে দরুদে পাক পড়ার তৌফিক দান করুন। আর এক রেওয়ায়েত অনুযায়ী জুমা রাতের দিন যে একশতবার দরুদ পাঠ করে তার কাছ থেকে দারিদ্রতা অনটন এটা দেখে আল্লাহ তাকে নিরাপদ করে দেন, অর্থাৎ তার কাছ থেকে মুখাপেক্ষিতা দারিদ্রতা অভাবকে আল্লাহ দূরীভূত করে দেন। তো জুমারাতের দিন আসলে তখনও অধিক হারে দরুদ পড়ার আপনার অভ্যেসের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। অনুরূপভাবে জুমার রাত অথপর জুমার দিন, আর এটা তো সেই পবিত্র সময় যখন আপনি অধিক হারে দরুদ পাঠ করবেন। কিন্তু আমাদের অভ্যাস এটা হওয়া দরকার যে প্রতিদিন প্রতিদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির উপরে কিছু না কিছু অবশ্যই দরুদ পাঠ করে নিন। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া নেকার হওয়ার একটি মাধ্যম এবং একটি আমল বর্ণনা করেছেন যে 313 বার প্রতিদিন এই দরুদে পাক পড়ার অভ্যাসের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করা উচিত। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আজকের এই প্রোগ্রামে কিছু কথা আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মুসলমান পুরুষদের গুণাবলী আর মুসলমান নারী তাদের যে গুণাবলীগুলো বর্ণনা করা হয়েছে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে, বেসিক তো কুরআনে পাকের মধ্যে যে আহকাম সমূহ নাজিল হয়েছে, যে আয়াতে মুবারকাসমূহ নাজিল হয়েছে, তাতে যে কালিমা রয়েছে, যে শব্দবলী রয়েছে, সেগুলো পুরুষবাচক শব্দ, অর্থাৎ মুজাক্কার সিগার বিবেচনায় সেই বাণীসমূহ রয়েছে। কিন্তু ব্যাপকভাবে তার মধ্যে সমস্ত মহিলারাও অন্তর্ভুক্ত, যেগুলো মহিলাদের মাসালা আর আহকামসমূহ। কিন্তু এটা ছাড়া যেগুলো নির্ধারিতভাবে মহিলাদের জন্য সেগুলো আলাদাভাবেও কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বিভিন্ন জায়গায় সেগুলো বর্ণনা করা হয়েছে। কিন্তু যেগুলো সাধারণ আহকাম সেখানে যদিও বা উল্লেখ পুরুষে রয়েছে, পুরুষদের বিবেচনায় পুরুষবাচক শব্দ দিয়ে যদিও বা উল্লেখ করা হয়েছে, কিন্তু তাতে মহিলারাও অন্তর্ভুক্ত। যেভাবে ইরশাদ করা হয়েছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে নামাজকে কায়েম করো আর যাকাত আদায় করো, তো এইখানে পুরুষ রয়েছে, তো এখানে মহিলারাও এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। অনুরূপভাবে কুরআনে পাকের মধ্যে অধিকাংশ আহ্বান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সে সকল লোক যারা ঈমান এনেছে, এভাবেও উল্লেখ করা হয়েছে। তো এই উদ্দেশ্য পুরুষবাচক শব্দ আলফা সিগা যদিও বা এখানে এভাবেই এখানে বর্ণনা করা হয়েছে, কিন্তু এখান থেকে মহিলারও আলাদা নয়, অর্থাৎ মহিলাদের জন্য এই আহকাম নয় এমনটা নয়, বরং মহিলাদের জন্য সেই আহকাম ইমানদারদেরকে যে আহ্বান করা হয়েছে তাতে পুরুষও সামিল রয়েছে, সেখানে মহিলাও অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু কিছু এমন আহকাম রয়েছে যেগুলো নির্ধারিত মহিলাদের জন্য, তাতে মহিলাদের উল্লেখ হয়েছে। এখন বিষয়টি হচ্ছে এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বারেগাহে কিছু মহিলা তারা উপস্থিত হলেন, আর তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি একটি কথা আরজ করলেন। তো বললেন, মহিলারা তারা তো অনেক ক্ষতির মধ্যে রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মহিলারা কেন ক্ষতির মধ্যে? তো বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনের মধ্যে পুরুষের সেই কথাগুলো বর্ণিত হয়েছে, পুরুষের উল্লেখ রয়েছে, মহিলাদের নেই। তো এই বিবেচনায় তো মহিলারা তারা ক্ষতির মধ্যে রয়েছে, কুরআনের মধ্যে উত্তমতার সাথে এভাবে মহিলাদের উল্লেখ নেই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম চুপ রইলেন, নীরবতা অবলম্বন করলেন। আর যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে তিনি চুপ থাকতেন, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এভাবে যারা প্রশ্নকারী হতেন, তো ওনারা বুঝে যেতেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার জবাব এত তাড়াতাড়ি ইরশাদ করবেন না, হয়তো তিনি তার জবাব পরে দিবেন, অথবা তিনি তার জবাবে আল্লাহর ওয়াহির অপেক্ষমান রয়েছেন। আর এভাবে অনেকবার হয়েছে যে রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন নীরবতা অবলম্বন করেন, চুপ থাকেন, তো সেই সময় ওয়াহি চলে আসে, অথবা কিছু সময়ের পর, কিছু বিলম্বের পর, অথবা কিছু দিনের পর আল্লাহ সেই বিষয়ে হুকুম ইরশাদ করে দিতেন। আর এইভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম মানুষের কাছে সে হুকুম পৌঁছে দিতেন। তো যখন মহিলারা এভাবে আরজ করলেন, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, এভাবে আমাদের কল্যাণমূলক সেই আলোচনা নেই, যা কিছু রয়েছে সেগুলো পুরুষের সাথে এইভাবে বর্ণনা করা হয়েছে। قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ইরশাদ করলেন, নিঃসন্দেহে মুমিনরা কামিয়াব। কারা? الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের নামাজের প্রতি ভীত থাকেন, নিজেদের নামাজে খুশু হুদু ইখতিয়ার করেন। তো এখানেও যে বাক্যগুলো রয়েছে, যে বর্ণনা হয়েছে, সেটা পুরুষবাচক শব্দের সাথে। তো কুরআনে অধিক আহকামসমূহ রয়েছে, সেগুলো এই পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে, আমি শুরুতেই বর্ণনা করে দিয়েছি। এটা দ্বারা উদ্দেশ্য শুধু পুরুষরা নয়, তার মধ্যে মহিলারও একেবারে অন্তর্ভুক্ত। হ্যাঁ, পুরুষের বিবেচনা সে শব্দ রয়েছে, সিগা রয়েছে, শব্দ রয়েছে, কিন্তু মহিলারাও সে আহকামের মধ্যে তারা অন্তর্ভুক্ত, সামিল রয়েছে। শুধুমাত্র এটা ছাড়া কোনো নির্ধারণ ব্যতীত কিছু হুকুম পুরুষের সাথে নির্ধারিত, আর কিছু মহিলাদের সাথে। কিন্তু যখন বারে গাহে রিসালাতে এইভাবে মহিলারা এসে এভাবে আরজ করলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ থাকার পরে অতঃপর আল্লাহ আয়াতে মুবারকা নাজিল করলেন। আর সূরাতুল আহজাব বাইশ পারার মধ্যে আল্লাহ সে বাক্যসমূহ ইরশাদ করেছেন, সে আয়াতে মুবারকা, যে যার মধ্যে যেভাবে পুরুষদের উল্লেখ করা হয়েছে, ওনাদের সাথে মহিলাদেরও, মুসলমান নারীদেরও উল্লেখ করেছেন, তাদেরও সুন্দর গুণাবলী কুরআনে মাজিদ ফুরকানে হামিদ সেগুলো বর্ণনা করেছেন। আসুন সে আয়াতে মুবারকা সেটাই শুনি, আর সাথে সাথে সে বাক্যগুলো যেগুলো সেই পুরুষের সাথে সাথে মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর সে উত্তম গুণাবলী বর্ণনা করেছেন, যে মহিলাদের মধ্যে যদি এই গুণ চলে আসে, তো আল্লাহ তাদের জন্য অনেক বড় নিয়ামত তৈরি করেছেন, আল্লাহ তাদের জন্য বড় নিয়ামতসমূহ সেগুলো তৈরি করে রেখেছেন। তো সূরায়ে আহজাব আয়াত নম্বর তার ৩৫ ২২ পারার মধ্যে শুরুতেই এই আয়াতে মুবারকা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইরশাদ করলেন, নিঃসন্দেহে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর ইরশাদ করলেন, আর অনুগত্যকারী পুরুষ এবং অনুগত্যকারিণী নারী, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, আর সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, আর ধৈর্য ধারণকারী পুরুষ আর ধৈর্য ধারণকারিণী ناري. والخاشعين والخاشعات আর অনুকম্পা ইখতিয়ারকারী পুরুষ আর ভয়ে অভিভূত নারী। والمتصدقين والمتصدقات ইরশাদ করলেন আর সাদকা দানকারী পুরুষ আর সাদকা দানকারিনী নারী। والصائمين والصائمات আর রোজা অবলম্বনকারী পুরুষ আর রোজা অবলম্বনকারিনী নারী। والحافظين فروجهم والحافظات আর নিজের আবরণকে হেফাজতকারী পুরুষ আর হেফাজতকারিনী নারী। والذاكرين الله كثيرا والذاكرات আর আল্লাহকে অধিক হারে স্মরণকারী আল্লাহর অধিক হারে জিকিরকারী পুরুষ আর আল্লাহর অধিক হারে জিকিরকারিনী নারী। أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ তাদের জন্য মাগফিরাত ক্ষমা আর বড় সওয়াব তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এগুলো সে নির্ধারিত গুণ এ আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো এভাবেও বর্ণনা হয়ে যেত চলে আসত এগুলো যে যে মুসলমান যে ঈমানদার যে রোজা পালনকারী যারা আল্লাহকে ভয় করে থাকেন যে সাদকা করেন যে আল্লাহকে স্মরণ করেন যে নিজের আবরণকে হেফাজত করেন এই বিবেচনায় বর্ণনা হল তো তাতে পুরুষ অন্তর্ভুক্ত নারী অন্তর্ভুক্ত কিন্তু এখানে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাদেরকে তাদেরকে তাদের মধ্য হতে মুসলমানদের পুরুষদের সেই গুণাবলীসমূহ যা হওয়া উচিত তাদের মধ্য থেকে সেই গুণাবলী এই মহিলাদেরও থাকা উচিত যে সেই মহিলারাও মুসলমান ঈমান আনয়নকারিনী তারাও আল্লাহকে স্মরণ করেন তারাও আল্লাহকে ভয় পান তারাও আল্লাহ রাস্তায় সাদকা করেন তারাও আল্লাহকে অধিক হারে স্মরণ করেন তারাও নিজের ইজ্জত এবং নিজের আবরণকে হেফাজত করবে। তো যেখানে পুরুষদের এটা বর্ণনা করে দেওয়া হয়েছে সেখানে মহিলাদেরকে নারীদেরকেও এই কথা ইরশাদ করে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই বিষয়সমূহ বর্ণনা করেছেন আর সেই নারীদের উপর এই সমস্ত বিষয়কে যে এই এই তাদের গুণাবলী যে যেগুলো পুরুষের সাথে সাথে নারীরাও এই গুণাবলীসমূহ তারা রাখলে তো ইনশাআল্লাহ তার অধিক পুরস্কার এবং সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন। মাদানী চ্যানেলের দর্শক এখানে কিছু বিষয় এখানে উল্লেখ হয়েছে বিশেষ করে ইসলামের উল্লেখ এসেছে ঈমানের উল্লেখ এসেছে যেটা নির্ধারিতভাবে প্রথম বিষয় ইনি মুসলমান ইসলাম এবং ঈমান এই উভয়ের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্যমূলক বিষয় নেই অর্থাৎ এটা এমন নয় যে ইসলাম কোনো আলাদা বিষয়ের নাম আর ঈমান কোনো আলাদা বিষয়ের নাম যিনি মুসলমান হন তিনি মুমিনও হন যিনি মুমিন হন তিনি মুসলমান হন এইখানে সাধারণভাবে কোনো এমন পার্থক্য নেই। হ্যাঁ অবশ্যই অর্থের বিবেচনায় এই পার্থক্য বর্ণিত হয়েছে এটার ব্যাখ্যার বিবেচনায় এটা উলামাগণ ব্যাখ্যাকারীরা মুফাসসিরগণ এই বিষয়গুলোর পার্থক্য অবশ্যই বর্ণনা করেছেন আর সেটা এভাবেও বর্ণনা করেছেন যে ঈমান তার যে সম্পর্ক রয়েছে সেটা অন্তরের বিষয় হয়ে থাকে সত্যায়ন করা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলদের উপরে আল্লাহর কিতাবসমূহের উপরে আল্লাহর নবীগণের উপরে আখিরাতের দিনে উঠার ব্যাপারে এই সমস্ত বিষয়াবলী তাতে কি রয়েছে আমরা অন্তর থেকেও এগুলোকে মানি অন্তরে সত্যতা থাকবে ঈমান সেটা অন্তরে তসদিক বিল কালবের নাম আর তার সাথে সাথে ইকরার বিল লিসান ইকরার বিল লিসান কিন্তু মূল সেই অন্তরের সত্যায়ন যদি সম্মতি থাকে মুখ দ্বারা কিন্তু অন্তরের সত্যায়ন না থাকে যেভাবে মুনাফিকদের পদ্ধতি ছিল, মুনাফিকদের জীবনী ছিল, তারাও রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের বারেগাহে আসত আর এসে বলত যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে স্পষ্টভাবে তাদের জন্য বর্ণনা করেছেন, আর পরিপূর্ণ সূরা সূরা মুনাফিকুন সেটা কুরআনে পাকের মধ্যে মজুদ রয়েছে। তার মধ্যে তাদের খারাপ গুণাবলীগুলো বর্ণনা করা হয়েছে, যে তাদের বলা শুধু মুখ থেকে হয়, তারা অন্তর থেকে মানে না, তারা অন্তর থেকে সত্যায়ন করে না। তো এই জন্য তারা ঈমানদার বিবেচনা হবে না, বরং তারা নিফাকে, তারা মুনাফিকির মধ্যে, যে যাদের জবানে একটা, তাদের অন্তরে অন্য কিছু। আর ঈমানের সম্পর্ক যেহেতু অন্তরের সাথে রয়েছে, তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে যখন জিব্রিল আমিন আসলো, তো উনি ঈমানের ব্যাপারে যখন জিজ্ঞেস করল, তো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অন্তরের সত্যায়নের কথা উল্লেখ করেছেন, যে তুমি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রসুলদের উপর ঈমান আনো, কিতাবসমূহের উপর ঈমান আনো। কিন্তু যখন তিনি ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিল ইসলাম, যে আমাকে ইসলামের ব্যাপারে বলুন, তো সেখানে রসুল মুকারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়সমূহ উল্লেখ করেছেন, তো সেগুলোর সম্পর্ক বাহ্যিক আমলের সাথে। তো এই জন্য উলামায়ে কিরামগণ একটি পার্থক্য এটাও বর্ণনা করেছেন, ঈমান সেটার সম্পর্ক অন্তরের সত্যায়নের সাথে, ইসলাম তার সম্পর্ক সেই শিক্ষাসমূহ নিজের মধ্যে প্রকাশ করা, তার উপর আমল করা। তো ইসলামের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়সমূহ ইরশাদ করেছেন, তো তার মধ্যে সে আমলের বিষয়গুলো রয়েছে, যে তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, যদি সামর্থ্য থাকে তো হজ করো, আর যাকাত আদায় করো। তিনি সেখানে এই বিষয়সমূহ বর্ণনা করেছেন। তো মুসলমান তাকেই বলা হয় যে অবনত মস্তকে সেটা মেনে নেয়। এই যে ইসলাম রয়েছে তার উৎপত্তি এখান থেকে, যে নিজে নিজেকে ঝুঁকিয়ে নেওয়া, মুসলমান অর্থাৎ ইসলামের সামনে নিজে নিজেকে ঝুঁকিয়ে নেওয়া। এখন সে কোনোভাবেই সে বিষয়ের মধ্যে পড়ে যাবে না যে কিছু বিষয়ে তো তারা মুসলমানদের কথা বলে, আর নিজের চাহিদা এবং নফসের বিষয়ের মধ্যে যখন চলে আসে, তখন সে ইসলামের সমস্ত বিষয়াদি মূলত পাশে রেখে চলে যায়, তার উপর সে কোনোভাবে সেদিকে সে ফিরে তাকায় না। না না, এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাও। এটা তো আমাদের এই ব্যাপারে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। এভাবে এর নাইট যেটা রয়েছে, এতে মানুষ বিভিন্ন রকমের অপরাধ আর গুনাহের কাজের মধ্যে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের এই প্রচেষ্টা কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, তিনি এই উৎসাহ প্রদান করতে থাকেন। ওনার এই চেষ্টা প্রচেষ্টা রয়েছে যে মুসলমানেরা গুনাহ থেকে বেঁচে যাক, নেকির দিকে চলে আসুক। আমাদের দেখা উচিত, এমনিতে তো এটা বিবেচনার বিষয়, আর প্রত্যেকের এই বিষয়টি সাধারণভাবে বুঝে আসে না। আর তারা এই ধরনের কোনো বিষয় আসলে তখন তারা একটি মুক্তির নামে অতপর খুশির নামে যে কোনো ধরনের কোনো বিষয় হলে তো তারা পবিত্র শরীয়তের সীমারেখাকে অতিক্রম করে না জানি কোত্থেকে কোথায় তারা পৌঁছে যায়। আর নিউ ইয়ার এর নামে যে একটি নাইটের ব্যবস্থা হয় রাত অতিবাহিত করে, আর মানুষের মধ্যে এমন এই ধরনের একটি মহল বিভিন্নভাবে প্রত্যেকে নিজের পথা পদ্ধতি অনুযায়ী তারা একটি নতুন পদ্ধতিতে খুশি উদযাপন করে। কিন্তু আমরা মুসলমান, মুসলমানদের খুশির সময় আসুক অথবা কষ্টের সময় আসুক, তাকে এটা দেখতে হবে যে আমার এই খুশির সময় এবং আমার কষ্টের সময় এটা শরীয়ত মোতাবেক আছে নাকি নেই, এটা অবশ্যই দেখতে হবে। আমাদের পবিত্র শরীয়ত পুরুষকেও নারীকেও, আর বিশেষ করে এই এই আয়াতে মুবারকা যার আমরা আলোচনা আজকে শুনলাম, রব আজ্জা ওয়া জাল এই আয়াতের মধ্যে পুরুষের জন্য এবং নারীর জন্য ইরশাদ করে দিয়েছেন, আর এটা স্পষ্টভাবে বলেছেন যে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, অনুকম্পা করা, রবকে ভয় করা, এটা কি পুরুষ এই গুণ নিজের মধ্যে অর্জন করে নিবে, আর মুসলমান নারীও নিজের মধ্যে এই গুণ অর্জন করে নিবে। এমন নয় যে এটা কোনো নির্ধারিত আল্লাহওয়ালা রয়েছেন যারা আল্লাহর রাস্তায় বের হয়েছেন কোনো মাওলানার জন্য, অথবা অকট্টভাবে যারা ইসলামের মধ্যে রয়েছেন তাদের জন্য। অকট্টভাবে ইসলামের মধ্যে থাকা তো সবার জন্য, সেটা পবিত্র শরীয়তের আহকাম। পুরুষ নিজেদের বিবেচনায় ইসলামী আহকাম নিজের উপর বাস্তবায়ন করবে, মহিলারা নিজেদের বিবেচনায় নিজেদের উপর ইসলামী আহকাম। পুরুষদেরকে পবিত্র শরীয়ত মুখের উপর দাড়ি রাখার হুকুম দিয়েছেন, তো মহিলাদের পর্দা করার হুকুম দিয়েছেন। তো আমি এটা বলছি যে অনেক বিষয় যেটা প্রকাশ্যে অকাট্য হওয়ার কারণে বলছেন, যদি এটা উনি নির্ধারিতভাবে করে বাকি সমস্ত কাজ উনি করবেন, আমরা করব না, যে আমরা এটা করিনি এখন আমাদেরকে এটা করতে হবে না। তো এমনটা নয় আমার ভাইয়েরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে তো ইসলামের সমস্ত আহকামকে সেগুলো আমাদেরকে মানতেও হবে, নতমস্তকে মেনে নিতে হবে। তার সামনে আমরা নিজেদের চাহিদাকে সেটা রাখব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একটি জায়গা দিয়ে তিনি যাচ্ছিলেন, তো এক ব্যক্তিকে তিনি দেখলেন, তো যিনি আন্টি পরিহিত ছিলেন, আর সে আন্টি স্বর্ণের আন্টি ছিল, স্বর্ণের আন্টি ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই আন্টি দেখে হুজুর অসন্তুষ্টি প্রকাশ করলেন, আর সেটা নিলেন আর সেটা ফেলে দিলেন, নিলেন আর সেটা ফেলে দিলেন, আর ফেলার পরে তিনি সেখান থেকে চলে গেলেন। সেই ব্যক্তি যিনি সেই স্বর্ণের আন্টি পরিহিত ছিলেন, ওনাকে কেউ পরবর্তী বললেন যে আপনি উঠিয়ে নেন এটাকে, আপনি নিয়ে নেন এটা, উঠিয়ে নিন, স্বর্ণের আন্টি পরা এটা পুরুষের জন্য এটার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু নিজের কাছে রাখা স্বর্ণ জমা করা অথবা সম্পদ হিসেবে রাখা এটাকে আপনি বিক্রি করে দেওয়া, তো এটা তো করতে পারতেন। কিন্তু সেই ব্যক্তির জবাব দেখুন, তিনি জবাব এটা দিলেন যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন সেটা আর নিব না, সেটা আমি আর নিব না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় বস্তু ছিল, যে হুজুর সেটাকে অপছন্দ করেছেন, এখন সেটাও আমার অপছন্দনীয় হয়ে গেছে, আমি এটাকে উঠাবো না আর। স্বর্ণের সেই আন্টি সেখানে ছেড়ে দিলেন, আমি এটা নিব না। শারহিনগণ লিখেছেন যে তিনি ছেড়ে দিলেন, এখন সেটা অন্যদের জন্য মুবাহ করে দিলেন, যে কোনো ব্যক্তি সেটা নিয়ে নিলে, কোনো ফকির নিয়ে নিলে, অন্য কেউ নিলে, অর্থাৎ তিনি নিজে না এটা আমি রাখবো, না এটা আমি নিজের কাছে রাখবো, না এটাকে ব্যবহার করব, না এটাকে বিক্রি করে তার ফায়দা নিব, না 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 না। কেন? যেহেতু আমার নবী আলাইহিসসালাম এটা অপছন্দ করেছেন। আজকে আমি আর আপনি এটা সবাই দেখি যে আমার ভেতরে কতগুলো এমন গুণাবলী রয়েছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয়, আর আমার কতগুলো এমন অভ্যাস, আমার কতগুলো এমন আমল যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ নয়, তো যেটা হুজুর আলাইহিসসালামের পছন্দনীয় কাজ নয়, সেটা চাই যে কোনো ধরনেরই হোক, সেটা চাই আমাদের খুশির মধ্যে প্রবেশ করুক অথবা আমাদের কষ্টের মধ্যে প্রবেশ করেছে, সেটা বাচ্চাদের জন্মদিনের মধ্যে প্রবেশ করুক অথবা নিকা অর্থাৎ শাদির নামে আমাদের ঘরে বংশধরদের মধ্যে প্রবেশ করুক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ নয় সেটা আমাদের অপছন্দ নয়, এটাই কামিল মুমিনের নিদর্শন। তিনি সত্যিকারের আশিক রসুল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পরিপূর্ণ আশিকের এটা নিদর্শন অর্থাৎ আলামত, সেই বিষয়গুলো নিজের জীবন থেকে সে বের করে দেয়। তো আমি আর আপনি সব দেখব, নিজেদের খুশির অবস্থাও দেখব আর কষ্টের অবস্থাও দেখব, নিজের আয়ের উৎস দেখব আর নিজের খরচ করার জায়গাও দেখুন, যে আমরা টাকা গ্রহণও করি কোথাও খরচও করি, তো আমার নেওয়া সেটা কোন জায়গা থেকে আসছে আর আমার খরচ করা সেটা কোন জায়গায় যাচ্ছে। জি জি, অনেক সময় মানুষ আয় করে হালাল, খরচ সেটা হারাম জায়গায় করে ফেলে, আর এটা কত বড় আল্লাহর নাফরমানি, অপচয়, অপচয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত। যে ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে যে এমন লোক, তারা শয়তানের ভাই হয়ে থাকে, যে সম্পদ ব্যক্তি আয় করে, কষ্ট করে আয় করে, হালাল পদ্ধতিতে আয় করে, সেটা তো একটা আলাদা ক্যাটাগরি যে হারাম জায়গা থেকে আয় করছে, হারাম জায়গায় খরচ করছে, আরো খারাপ গুণা করছে, তাকে যেতে দিন। কিন্তু হালাল মাধ্যমে আয় করে, হালাল মাধ্যমে খরচ করা, এটা আমাদের জিম্মাদারি হয়ে যায়। হালালের মধ্যে খরচ করার ক্ষেত্রেও আমরা আল্লাহ নিয়ামত দিয়েছেন তো জিজ্ঞেসও করবেন, কিন্তু যেই ব্যক্তি হারামের মধ্যে খরচ করবেন তার জবাব কিভাবে দিবেন? তো এই সমস্ত বিষয়াদি আজই চেষ্টা করে নিজের একটি চার্ট বানিয়ে নেওয়া উচিত, যে আমার অভ্যাসের মধ্যে, আমার আমলের মধ্যে, আমার কাজের মধ্যে কোন কোন বিষয়গুলো যা হুজুর আলাইহিসসালামের পছন্দনীয়, আর কোন কোন এমন বিষয় প্রবেশ করেছে যা হুজুরের সিরাত, হুজুরের শিক্ষার বিপরীত, যাতে আমরা এখান থেকে সহজতার সাথে আমরা বের হয়ে যেতে পারি আর রসুলের অনুসরণের মধ্যে আমরা আসতে পারি। তো মাদানী চ্যানেলের দর্শক, আমি আরজ করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে গুণাবলী বর্ণনা করেছেন, তো তাতে প্রথম ইসলামকে বর্ণনা করেছেন, অতঃপর ঈমানকে বর্ণনা করেছেন, আর তার সাথে সাথে তারপরে ইবাদতসমূহের সে আলোচনা পেশ করেছেন, সত্যকে বর্ণনা করেছেন। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, ইরশাদ করলেন যে নিঃসন্দেহে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী, একনিষ্ঠ পুরুষ এবং একনিষ্ঠ নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, একনিষ্ঠ পুরুষ এবং একনিষ্ঠ নারী, যার উপর আমি কিছু আলোচনা করেছি। অতঃপর বললেন ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, আর সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী। এই সত্য এমন এক সম্পদ যা প্রত্যেক মুসলমান পুরুষের কাছেও থাকা দরকার আর প্রত্যেক মুসলমান নারীদের কাছেও। সত্যতে বরকত, সত্যতে ইজ্জত, সত্যতে আজমত। যদিও বা দুনিয়াবি কোনো পেরেশানি পৌঁছেও যায়, কিন্তু যখন বান্দা আল্লাহর বারেগাহে সে সত্যবাদিতা দেখায়, কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি সত্য বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে, এমনকি তার আল্লাহর বারেগাহে তার জন্য সিদ্দিক লিখে দেওয়া হয়, তিনি সত্যবাদী হয়ে যান। তো সত্যবাদিতা এমন দৌলত। কিন্তু যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেন, বললেন যে মিথ্যাবাদীর এমন দুর্গন্ধ বের হয় যে যার কারণে ফেরিস্তারাও তার থেকে দূরে চলে যায়, ফেরিস্তাও তার কাছ থেকে দূরে চলে যায়। ব্যক্তি যে কোনো ধরনের কাজ তো বের করে নেয়, অনেক সময় ধোঁকা দিয়ে দেয়, বের করে দেয়, মিথ্যে বলে, ধোঁকা দিয়ে, সত্যকে চাপা দিয়ে কোনো উপকারিতা লাভের চেষ্টা করে নেয়। কিন্তু এটা 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 কি তার চোখে ধোলা দিয়েছে, মিথ্যা বলে দিয়েছে, উপকার গ্রহণ করেছে? পরকালে আল্লাহর হাতে জবাব দিতে হবে, রবের সামনে তার জবাব তো দিতেই হবে। গোসে পাক রাদিয়াল্লাহু তাআলার হুর প্রতি মহাব্বত তো আমরা সকলেই করি, আর করাও উচিত যারা আল্লাহর আউলিয়াই কেরাম হয়ে থাকেন, প্রিয় বান্দা হয়ে থাকেন, তো ওনাদেরকে ভালোবাসা উচিত। ওনার সম্মানিত মাও ওনাকে ঘর থেকে বের হওয়ার সময় যে ওয়াসিয়ত করেছিলেন আর নসিহত করেছিলেন, আর ইলমে দ্বীনের জন্য যখন তিনি আপন ঘর থেকে বের হয়েছিলেন, এটাই বলেছিলেন, বাবা তুমি, বাবা আর কিয়ামতের ময়দানে দেখা হবে, কিন্তু সাথেই নসিহত করেছিলেন যে সত্যকে সবসময় নিজের কাছে, নিজের দামানে ধরে রাখবে, সত্যই মুখ দিয়ে আসবে। তিনি তো ছিলেনই আল্লাহর প্রিয় মাতৃগর্ভের বলি, জন্ম হওয়ার সাথেই মূলত তিনি রোজা রেখে দিলেন, আর উনি ওনার মাতাকে রমজানের মধ্যে দিনের বেলায় দুধ পান করতেন না, অর্থাৎ এটা এটা শুরুর বছরের কথা বলছি, আর ওনার কাছ থেকে যত সময় ধরে একজন বাচ্চা নিজের মায়ের দুধ পান করেন, তো তিনি এই ধরনের ভিলায়তওয়ালা, কিন্তু ওনাকেও এই নসিহত করা হয়েছে। আজ ওনার প্রতি মহাব্বতকারী ওনাকে চায়, ওনার জিকির করে, ওনার গ্যারিবি শরীফ পালন করে, এমন ওনারা ওনার সিরত ওনারা গুরুত্বের সাথে। তো ওনার সিরতের যে একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আর তার একটি মূল্য রয়েছে, সবসময় সত্য বলা, এটা আমরা মুসলমান পুরুষের জন্য আর মুসলমান নারীর জন্য। অতঃপর ইরশাদ করলেন ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, আর ধৈর্য ধারণকারী পুরুষ আর ধৈর্য ধারণকারী নারী। পেরেশানি অনেক আসে, কিন্তু প্রকৃতপক্ষে সেটায় যে যখন ব্যক্তি ধৈর্য ধারণ করে, আর সবর কাকে বলা হয়, সবর হচ্ছে এটা, যেই ব্যক্তি অভিযোগ থেকে দূরে থাকবে, শেখোয়া তত অভিযোগ থেকে ফিরে আসবে, সব ধরনের শোরগোল করে, সব ধরনের চিল্লাচিল্লি করে, আর বিভিন্ন জায়গায় অসন্তুষ্টির বাক্য প্রয়োগ করল, সবাইকে না শুকরির বাক্যসমূহ বলতে গিয়ে সবাইকে নিজের পুরো স্টোরি বলে দিল, সব কিছু করে নিল। আর অনেক তো এমন আছে আল্লাহকে ভয় করে না, কোনো মুসিবতের সময় আসলে তো সে রবের জাতের ব্যাপারেও এমন অভিযোগ উত্থাপন করে। আর অনেক এমন বিষয় যে ব্যক্তি যখন এমন বাক্য বলে দেয়, আপত্তিমূলক বাক্য বলে রবের প্রতি, এতটাই সে বাক্য নারাজ করে দেয়। আর শরী আহকামের বিবেচনায় ব্যক্তি সেই কুফরির মধ্যেও পড়ে যায়, কুফরিতেও পড়ে যায়, এমন বাক্য অনেক সময় বলে দেয়। তো সবর কি? সবর এটাকেই বলা হয়েছে যে সদমায়ে উলা, যখন তার কাছে কষ্ট পৌঁছেছে এখন সে সবর করবে। সব কিছু করার পরে পরে বলল যে আমি সবর করছি, তো এটা তো প্রত্যেকেই করে, সবাই তো এরকমই করে, আর কি করে? কেউ মারা গেলে তো এখন কি হবে? সবর তো সকলে করে, যা কিছু করে নিল, অতঃপর ধৈর্যের সাথে বসে গেল। তো সবর দ্বারা উদ্দেশ্য অর্থাৎ ব্যক্তি এমন শব্দ বলবে না, সে শিকোয়া শিকায়ত করবে না, না এমন হইচই করবে, কারো মৃত্যুতে দুঃখী হওয়া, চোখ দিয়ে পানি আসা, এটি স্বভাবগত বিষয়, এটা ভালোবাসার একটি নিদর্শন, এতে কোনো অস্বীকৃতি নেই। কিন্তু আল্লাহর বানানো সেই তকদিরের উপরে আর রবের বানানো সেই তকদিরের উপরে যা তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন তার উপর রাজি থাকা, রাজা বিল কাজা। এই অবস্থায় যখন ব্যক্তি পৌঁছে যায় ধৈর্যের, তখন সে আল্লাহর কাছে সবিরিন যাদের লিকা হয়ে থাকে। আল্লাহ নিজেই কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, ওয়াবাশশির সবিরিন, আর ধৈর্য ধারণকারীদেরকে সেই সুসংবাদ দান করুন, তাদের সুসংবাদ দিন। কারা কোন সে ব্যক্তিরা যারা ধৈর্য ধারণ করে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বললেন তারা যাদের কাছে মুসিবত আসলে, অতঃপর তারা কি বলেন, তাদের মুখ থেকে কি বের হয় তখন? যে নিঃসন্দেহে আমরা আর যা কিছু আমাদের কাছে রয়েছে সে সমস্ত কি? লিল্লাহ, এগুলো আল্লাহরই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের ওনার কাছেই ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে যাদেরকে রবের পক্ষ থেকে তাদের উপর রহমত রয়েছে, আর ওনারাই হিদায়ত প্রাপ্ত। তারা হিদায়ত প্রাপ্ত, ওনাদের আল্লাহর পক্ষ থেকে এমন তৌফিক এবং হিদায়ত সেটা নসিব হয়েছে যে তারা এমন অবস্থার মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর সবরের রজ্জু তারা তাদের হাত থেকে যেতে দেন না। এখন ইরশাদ করলেন এই বিষয়সমূহ বর্ণনা করার পরে যে আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় সাদকাকারী পুরুষ এবং সাদকাকারিনী মহিলা। সাদকা যেখানে পুরুষের জন্য উপকারী আর পুরুষরা সেই ফজিলত পেয়ে থাকেন, সেই মহিলাদেরকেও নিজেদের জন্য নিজেদের সম্পদ থেকে সে সাদকা করা জায়েজ। মহিলাদেরকে ওই আমল, নবী পাক মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করছেন তো তিনি তাদেরকে সাদকা করার উৎসাহ প্রদান করেছেন, তাদেরকে বললেন যে সাদকা দাও আল্লাহর বারেগাহে। তো অনেক মহিলারা নিজের স্বর্ণালঙ্কারও খুলে নিয়ে বারেগাহে রিসালতে, ওনারা যে কাসেদ ছিল, যার জিম্মাদারি ছিল, সেই সাদকা উসুল করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে তিনি পেশ করেন যাতে তিনি বাকিদেরকে দান করে দেন। তো তাদের সে চাদরের মধ্যে নিজেদের চুরি, নিজেদের স্বর্ণালঙ্কার সেগুলোও দিয়ে আল্লাহর রাস্তায় দিয়েছেন। মনে রাখবেন, পুরুষ নিজের জন্য সাদকা করেন, সওয়াব পান তিনি, যা থেকে তিনি আয় করেন, বাস আল্লাহর রাস্তায়ও দান করেন। অনুরূপভাবে মহিলাদেরও উচিত এই জজবা থাকা উচিত যে নিজেদের নেকি এখতিয়ার করার জন্য, সম্পদের মধ্যে এই নেকি সম্পৃক্ত করার জন্য নিজেদের সম্পদ থেকে সাদকা করবেন। কিছু কিছু মহিলাদের এটা বলতে দেখবেন, উদাহরণস্বরূপ, হ্যাঁ অনেকেই বলেও থাকে আমাদের কাছে কোত্থেকে সম্পদ আসলো, আমাদের কাছে সম্পদ নেই, যদিও বা স্বর্ণালঙ্কার ওনাদের মালিকানায় থাকে, বিভিন্ন সময়ে আরও কিছু সম্পদও তাদের মালিকানার মধ্যে থাকে, তো খরচ করে, অনুরূপভাবে স্বামীর সম্পদ থেকেও খরচ করে, তো এই সাদকা দেওয়া, তো আপনারা ওনাদের অনুমতিতে এই পদ্ধতিতে আপনারা সাদকা করুন।
তো এইভাবে মহিলারাও সৎকর্ম অন্তর্ভুক্ত হতে পারে। আমাদের ধর্ম অনেক সুন্দর একটি ধর্ম। রসুলে পাক আলাইহিসসালামের একটি হাদিস রয়েছে, অনেক সুন্দর একটি হাদিস, যেখানে সৎকর্মের মাধ্যমে তিন ব্যক্তিকে আল্লাহ সওয়াব দান করেন। সৎকর্মের মাধ্যমে তিন ব্যক্তিকে আল্লাহ সওয়াব দান করেন। একটি রুটির সদকায় তিনজন ব্যক্তি সওয়াব পাবেন। ইরশাদ করলেন, একটি হচ্ছেন ঘরের মালিকের জন্য, যে যিনি এই ফল আয় করেছেন, কামাই করেছেন, যা কিছু করেছেন, আর তার মাধ্যমে সেই সম্পদ ঘরে পৌঁছল। আচ্ছা, দ্বিতীয় বলা হয়েছে সেই মহিলা যিনি ঘরের মধ্যে সেই রুটিকে বানান, তিনি সেটাকে পাকান। আর তৃতীয় সে খাদেমা অথবা সে গোলাম, যে সে রুটিকে কোনো হকদারের নিকট পৌঁছে দেয়। আল্লাহ এই তিন জনকে পুরস্কার সওয়াব দান করেন, এটার হবে রহমত। আর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সুন্দর সুসংবাদ যা ইমানদারদেরকে আর আপন উম্মতদেরকে তিনি দান করেছেন। তো সদকার মধ্যে যারা অন্তর্ভুক্ত হয়ে যান, আল্লাহ তাদেরকেও সওয়াব দান করেন। তো আমি সেই মহিলাদেরকেও বলবো, উদাহরণস্বরূপ কি বললো, আমার কাছে কিছুই নেই, ঠিক আছে, আপনার ঘরের মধ্যে আছে, আপনার স্বামীর নিকট আছে, আপনার ভাইদের নিকট আছে, আপনার পিতার নিকট আছে, আপনি তাদেরকে উৎসাহ দিন, তাদেরকে উৎসাহ দিন, আর তারা এভাবে আল্লাহর রাস্তায় খরচ করবেন। তো এই কথা একেবারে স্পষ্ট, আদ্দালু আলাল খায়রি কাফাইলিহি, যে নেকির কাজে যিনি রেহনুমাই করেন আল্লাহ তাকে ততটাই পুরস্কার দান করেন যতটুকু কাজ সম্পাদনকারীকে আল্লাহ পুরস্কার দান করেন। যিনি বলবেন তাকেও আল্লাহ ততটুকু পুরস্কার দান করবেন। তো এই আমলও নিজের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। অতঃপর কিছু নফল রোজার ব্যাপারও আলোচনা হয়েছে, যে রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, আর বিশেষ করে নিজের সম্ভ্রম সংরক্ষণকারী পুরুষ আর নিজের পবিত্রতাকে সংরক্ষণকারিণী মহিলা, আল্লাহকে অধিক হারে স্মরণকারী পুরুষ আর অধিক হারে স্মরণকারিণী মহিলা। আদাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা, ইরশাদ করলেন আল্লাহ তাদের জন্য ক্ষমা আর মহান পুরস্কার অনেক বড় সওয়াব তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। আর কুরআনে মাজিদের মধ্যে এই সুন্দর গুণাবলী পুরুষ এবং নারীর জন্য বর্ণিত হয়েছে। রব তাআলা আমাকেও তার উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের সমস্ত দর্শকদের তার উপর আমলের সৌভাগ্য দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথেও থাকুন। ফিয়ামানিল্লাহ, আমিন। বিজাহিন নবিল আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।